الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
গত জুমায় আল্লাহ তাআলার নূর সিফাত বা গুণবাচক নামের বরাতে এই শব্দের বিভিন্ন আভিধানিক অর্থ বর্ণনার পর ভাষাবিদগণ নিজেদের কথার প্রমাণে প্রমাণস্বরূপ যে সমস্ত কোরআনের আয়াত উপস্থাপন করেছেন সেই আয়াতগুলোর কিছু অংশ কয়েকটি আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল আর সুরানুর আয়াত আল্লাহ নুরুস সামাওয়াত ওয়াল আরদের প্রেক্ষাপটে আমি কিছু ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আভিধানিকরা নিজেদের বর্ণিত বিভিন্ন অর্থ প্রমাণের জন্য যেভাবে বলেছি যে তারা বিভিন্ন আয়াতের বরাতে কথা বলেছেন বরাত টেনেছেন, আজ আমি দু একটি সেই সমস্ত আয়াতের দু একটি উপর আলোকপাত করব যার রেফারেন্স গত খুতবায় আমি উল্লেখ করেছিলাম। নূর প্রসারমান আলোকে বলা হয়, এই আলো এই নূর দু ধরনের আলো, দু ধরনের আলো যখন বিস্তার লাভ করে বা প্রসার লাভ করে মুফাসসিরদের মতে এর আবার দুটো ধরন আছে, একটি জাগতিক ইহজাগতিক নূর বা আলো আর একটি পারলৌকিক নূর বা জ্যোতি। জাগতিক নূর দু ধরনের, এক ধরনের আলো বা নূর অন্তর্দৃষ্টির মাধ্যমে অনুধাবন করা যায়, এর নাম রেখেছেন তারা মাকুল অর্থাৎ বিশ্বাস এবং বিবেক বুদ্ধিমত্তার ইন্টেলেক্টের কারণে এই নূর বা জ্যোতি লাভ হয়। আর ওই বিষয়ে এই বিবেকের আলো এবং কোরআনের আলো এই কাজ করে। দ্বিতীয় নূর বা আলো চর্মচোখে বা দৈহিক চোখের মাধ্যমে দেখা যায় বা অনুভব করা যায়, এটিকে অনুভব করা বলে। যেমন সূর্য চন্দ্র এবং নক্ষত্রে যে আলো আছে এবং অন্যান্য বস্তুতে যে আলো আছে সেই সেই নূরেই সেই আলোই হল এর দৃষ্টান্ত। ঐশী নূর বা জ্যোতির দৃষ্টান্তে মুফরাদাতের বরাতে সূরা আনাম এবং মায়েদার আয়াতের কথা বলেছিলাম, এর আমি খুঁটিনাটি বর্ণনা করিনি। দৈহিক চোখের মাধ্যমে যে আলো দৃষ্ট হয় তার দৃষ্টান্ত মুফরাদাতে আছে এবং সূরা ইউনূসের ৬ নম্বর আয়াত তিনি পেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন যে হুয়াল্লাযী জাআলাশ-শামসা দিয়ান ওয়াল কামারা নূরা, অর্থাৎ তিনি যিনি সূর্যকে জ্যোতির প্রখর জ্যোতি বিশিষ্ট এবং চন্দ্রকে স্নিগ্ধ কিরণ বিশিষ্ট করেছেন। অনেকে হয়তো এখানে ভাবতে পারে সূর্যের জন্য দিয়া শব্দ ব্যবহার করা হয়েছে, চাঁদের জন্য নূর এটি কেন, তাই হয়তো কেউ ভাবতে পারে দিয়া বেশি উজ্জ্বল এবং নূর কম আলোর জন্য ব্যবহার হয়, অনেকে এটি ভাবতে পারে। আভিধানিকরা এটি লিখেছেন, তারা বলছেন বেশি উজ্জ্বল বস্তুকে জিয়া বলে এবং যে বস্তুতে নূর আলো কম সেটিকে নূর বলা হয়। জিয়া নূরের তুলনায় বেশি প্রখর এবং বেশি জোরালো শক্তিশালী। দিয়া এবং দও সেই বস্তুর জন্য ব্যবহার হয় যে বস্তু নিজেই আলোকিত, আর নূর শব্দ ব্যবহৃত হয় নূর এমন বস্তুর জন্য ব্যবহৃত হয় যে বস্তু অন্য বস্তু থেকে আলো ধারণ করে বা ধার করে। কিন্তু আল্লাহ তাআলা অনেকে এটি লিখেছেন, কিন্তু আল্লাহ তাআলা তো বলছেন যে তিনি নূরুস সামাওয়াত ওয়াল আরদ, এর অর্থ কি? মুফাসসিরগণের এই অর্থ করেছেন যে এ নূরের বা আলোর বা জ্যোতি, নূর শব্দের আরো অনেক অর্থ আছে। নূর শব্দ দিয়া অর্থেও ব্যবহৃত হয় বা জিয়া অর্থে ব্যবহৃত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি সিরাজাম মুনীরা, তিনি দীপ্তিমান সূর্য, অর্থাৎ তার আলোতে অন্যরা আলোকিত হবে, আর তার নূরও, অথচ তিনিও যে আলো লাভ করেছেন আল্লাহর নূর থেকেই। এছাড়া ভাষাবিদগণ লিখেছেন যে দিয়ার যে আলো তার জন্য নূর শব্দ ব্যবহার, অর্থাৎ যে বস্তু নিজ 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 থেকেই আলোকিত, তার আলোর যে প্রতিফলন তা সেটিকে নূর বলা হয়। সুতরাং আল্লাহ তাআলার যে আলোর যে প্রতিফলন বা রিফ্লেকশন, এটি আমরা জাগতিক এবং আধ্যাত্মিক জগতে দেখি। এই বিশ্ব জগতের প্রকৃত জ্ঞান তখন লাভ হয় যখন খোদা প্রদত্ত আলোতে আপনি সেটিকে দেখবেন, কেননা নূর প্রত্যেক সেই বস্তুকে বলা হয় যার মাধ্যমে অন্যান্য বস্তু চোখে পড়ে বা পরিদৃষ্ট হয়। খোদার সত্তায় বিলীন হয়ে বা অবগাহন করে বাহ্যিক চোখেও প্রকৃতপক্ষে সেই নূরের ব্যুৎপত্তি অর্জন করা সম্ভব, যা খোদা তাআলা মানুষের সামনে প্রকাশ করেছেন এবং যে নূরকে তিনি মানুষের সাথে নিয়োজিত করেছেন। সূর্য, চন্দ্র এবং বিশ্বজগতের প্রতিটি বস্তুর ক্ষেত্রে এটি সম্ভব, এগুলো প্রকৃতপক্ষে দেখা সম্ভব যদি খোদার নূর বা জ্যোতিকে সামনে রেখে মানুষ দেখে। কিন্তু কোন নাস্তিক যদি এই সমস্ত বিষয়ে খোদা না দেখে, কেননা মোমেন তো প্রতিটি বস্তুতে খোদাকে দেখে, আর মোমেন এগুলো থেকে কল্যাণমণ্ডিত হচ্ছে, তাহলে এটি খোদার রহমানিয়ত। বা অনেক সময় বিজ্ঞানীরা যে চেষ্টা করে, সে চেষ্টার ফলে রহিমিয়তের অধীনে আল্লাহ সৃষ্ট বিশ্বজগতের সৃষ্ট বস্তুর তারা কিছুটা জ্ঞান অর্জন করছে। সূর্য, চন্দ্র এবং অন্যান্য নক্ষত্রের জাগতিক যে নক্ষত্র থেকে জাগতিকভাবে লাভবান হচ্ছে নাস্তিক, অথচ ধর্মের ধর্মজগতে বসবাসকারী এবং এক প্রকৃত মোমেন যাকে কোরআনের আলো দেয়া হয়েছে, জ্যোতি দেয়া হয়েছে, সেটি থেকে আধ্যাত্মিক এবং জাগতিক উভয় অর্থে সে লাভবান হয় বা কল্যাণমণ্ডিত হয়। অনেক জায়গায় কোরআনে আল্লাহ তাআলা উভয় নূরের কথা বলেছেন, যেন জাগতিক কর্মেও সে পথের দিশা পায় এবং আধ্যাত্মিক বিষয়েও তার যেন মনোযোগ নিবদ্ধ হয়, মনোযোগ আকৃষ্ট হয়। এরপর পারলৌকিক নূর বা আলো সম্পর্কে মুফরাদাতে আছে, তিনি এই আয়াতে উল্লেখ করেছেন, বলেছেন যে পারলৌকিক নূর কি, তাতে আছে এই আয়াতকে সামনে রাখা আছে, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা, তাদের নূর তাদের অগ্রে এবং তাদের ডানে আলোকিত করবে, তারা খোদার কাছে আকুতি করবে যে হে আল্লাহ আমাদের আলো বা জ্যোতিকে আমাদের জন্য পরিপূর্ণতা দাও। এটি পারলৌকিক নূর বা আলো যা তারা মৃত্যুর পর দেখবে বা মৃত্যুর পরের অভিজ্ঞতা তাদের হবে। গত খুতবায় এটি বলা হয়নি, তাই আজকে আমি এটি কিছুটা সংক্ষেপে ব্যাখ্যা করলাম। এখন আমি সেই গত খোদবা যে আয়াতগুলো পড়েছি সেইগুলো ব্যাখ্যা করবো। একটি হলো সূরা মায়েদার আয়াত, সেই আয়াতগুলোর ব্যাখ্যা আমি করতে পারিনি গত খোদবায়। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আহলাল কিতাবে কাদ জাআকুম রাসূলুন ইউবাইয়িনু লাকুম কাসীরা মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবে ওয়া ইয়াফু আন কাসীর কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। ইয়াহদি বিহিল্লাহ মানিত্তাবা রেদানাহ সবুল আসসালাম ওয়া ইউখরিজুহুম মিনা যুলুমাত ইলা নূর বিইজনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতাল মুস্তাকিম। হে আহলে কিতাব, নিশ্চয় তোমাদের কাছে আমাদের সেই রসুল এসে গেছেন যিনি তোমাদের সামনে অনেক বিষয় যা তোমরা তোমাদের কিতাবের গোপন করতে স্পষ্টভাবে বর্ণনা করছেন, আর অনেক বিষয় আছে যেগুলো তিনি সে উপেক্ষা করছে। নিশ্চয় তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর বা আলো এসে গেছে এবং একটি সমুজ্জ্বল কিতাব এবং অর্থাৎ গ্রন্থ। দ্বিতীয় আয়াতের অনুবাদ হলো আল্লাহ এর মাধ্যমে যারা তার সন্তুষ্টির সন্ধান করে তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন এবং নিজে ইচ্ছায় তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করেন এবং তাদেরকে সোজা রাস্তার হেদায়েত দেন। সুতরাং যে সমস্ত কথা পূর্বের কিতাবের অনুসারীরা তাদের কিতাবের হয়তো পরিবর্তন করেছে বা প্রকাশ করত না বা গোপন রাখত, তার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় পৃথিবীর সামনে সেই বিষয়গুলো তুলে ধরছেন। শুধু এটি নয়, বরং অনেক নতুন আদেশ নিষেধ এবং কথা রয়েছে যা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীর সামনে এখন উপস্থাপিত হচ্ছে। খোদা পর্যন্ত পৌঁছা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতির নতুন এবং ব্যাপক পথ উন্মোচিত হচ্ছে, আর এগুলো এমন বিষয় যা প্রকৃতি এবং ফিতরত সম্মত, শিক্ষায় কোন বাড়াবাড়ি নেই। এমন এক রসুল এসেছেন যিনি পূর্বেরও নন পশ্চিমেরও নন, এক ব্যালেন্সড এবং ভারসাম্যপূর্ণ শিক্ষা ইসলাম উপস্থাপন করে। হযরত মুসলিম ইসলাম বলছেন যে প্রতিটি ওয়াহি নবী যার উপর শিক্ষা নাজিল হয় তার ফিতরত মোতাবেক হয়ে থাকে, তার প্রকৃতি সম্মত হয়ে থাকে। অর্থাৎ যে নবীর উপর ওয়াহী নাজেল হয় তার ফিতরত এবং তার প্রকৃতি মোতাবেক ওয়াহী নাজেল হয়ে থাকে। যেমন হযরত মূসা আলাইহিস সালামের প্রকৃতিতে ছিল প্রতাপ এবং ক্রোধ, তাওরাত একটি জালালি শরীয়ত যা নাজেল যা অবতীর্ণ হয়েছে তার উপর। হযরত ঈসা আলাইহিস সালামের প্রকৃতিতে ছিল কোমলতা নমনীয়তা, তাই ইঞ্জিলের শিক্ষা ও কোমলতা এবং নমনীয়তা ভিত্তিক। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি পরম ভারসাম্যপূর্ণ প্রকৃতি ছিল, ব্যালেন্সড প্রকৃতি ছিল তার। এমন পর্যায়ে তিনি অধিষ্ঠিত ছিলেন যাতে কঠোরতাও নয় নমনীয়তাও সীমাতিরিক্ত ছিল না। সব জায়গায় তিনি নমনীয়তা পছন্দ করতেন না, আর কোন সব স্থানে ক্রোধ প্রদর্শন করতেন না। বরং সোজা রাস্তা ছিল, সোজা পথ ছিল যা তিনি অনুসরণ করতেন, বরং প্রজ্ঞাপূর্ণভাবে স্থান এবং কালের যে প্রয়োজন সেই অনুসারে তিনি করতেন। কোরআন অনুরূপ ভারসাম্যপূর্ণ প্রকৃতির উপর নাজেল হয়েছে। তিনি কঠোরতা, দয়া, নমনীয়তা এবং কঠোরতার ভারসাম্যপূর্ণ পর্যায়ে অধিষ্ঠিত ছিলেন। কোরআনে শিক্ষার একই অবস্থা। দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ তাআলা এক জায়গায় বলেন যে জুজা ও সাইয়াত ইন সাইয়াত মিসলুহা ফমান আফা ওয়া আসলাহা ফা আজরুহু আলাল্লাহ। পাপের বা অন্যায়ের বদলা ততটাই যতটা অন্যায় করেছে, কিন্তু যদি কেউ ক্ষমা করে সংশোধনকে সামনে রেখে তাহলে তার প্রতিদান খোদাতালার হাতে। আর এটি হল ইসলামী শিক্ষা যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে। শাস্তির উদ্দেশ্য হল সংশোধন। অপকর্মশীল ব্যক্তির চারিত্রিক সংশোধন হল শাস্তির উদ্দেশ্য। ক্ষমার ফলে যদি কেউ সংশোধিত হয়, চারিত্রিক সংশোধন যদি হয় তাহলে ক্ষমা করাই ভালো, আর যদি শাস্তি তার সংশোধনের একমাত্র পথ হয়ে থাকে তাহলে শাস্তি দেওয়া আবশ্যক। হ্যাঁ, এই কথা মানা আবশ্যক যে ততটাই শাস্তি দিতে হবে যতটা অপরাধ করেছে, কোনোভাবে যেন অন্যায় না হয়, জুলম যেন না হয়। তাই ইসলামী শিক্ষা এটি নয় যে ডান গালে চপেট আঘাত খেয়ে বাম গালও মানুষের সামনে পেশ করো, আর এটিও শিক্ষা নয় যে চোখের বিনিময়ে চোখ উপড়ে ফেলো। এ শিক্ষাও ইসলাম দেয় না। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলছেন যে দেখো, এই আয়াতে উভয় দিককে সামনে রাখা হয়েছে, মার্জনা এবং ক্ষমাকে সময়ের সাথে সম্পর্ক যুক্ত করা হয়েছে। এটি প্রজ্ঞাপূর্ণ শিক্ষা যার ভিত্তিতে বিশ্ব ব্যবস্থা চলছে। তোমাদের কাছে এক রসুল এসেছেন যিনি সমস্ত পুরনো শিক্ষা এবং কথা এবং নতুন শিক্ষার কথা স্পষ্ট করে বর্ণনা করেছেন। এটি বলার পর আল্লাহ তাআলা বলছেন যে কাদ জাআকুম মিনাল্লাহিন নূরুন ওয়া কিতাবুম মুবীন, নিশ্চয় তোমাদের কাছে এক রসুল এসেছেন এবং এক সমুজ্জ্বল গ্রন্থ এসেছে। যেই নূরের কথা এখানে বলা হয়েছে তা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তা। এর দৃষ্টান্ত আমি পূর্বেই তুলে ধরেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সিরাজে মুনির আখ্যা দিয়েছেন, এক সমুজ্জ্বল সূর্য আখ্যা দিয়েছেন, কেননা এখন তিনি সেই সত্তা যার মাধ্যমে খোদার নূরের ঔজ্জ্বল্য প্রকাশ পাবে। আর কেউ এই ওসিলা বা মাধ্যম ছাড়া খোদার জ্যোতি বা খোদা তালার নূর বা আলো লাভ করতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে আর আল্লাহর প্রতিশ্রুতি মোতাবেক শেষ যুগে সেই ব্যক্তি এই নূর থেকে সবচেয়ে বেশি অংশ পাওয়ার ছিল যাকে মসীহ মওউদ আলাইহিস সালাম মসীহ মওউদের উপাধি বা সম্মান দেওয়া হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে তাকে উম্মতি নবী উপাধিও দেওয়া হয়েছে। কেননা এখন খোদা প্রেরিত কামেল মানব সর্বশ্রেষ্ঠ রসুল এবং সিরাজে মুনিরার প্রদীপ্ত সূর্যের যে নবুয়ত অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহর নবুয়তের যে মোহর, সিল মোহর যার উপর খোদিত হবে তাকেই ঐশী নূরে সমৃদ্ধ করবে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতমে নবুয়তের যে নূর বা জ্যোতি ঐশী নূর বা আলোকে বন্ধ করার জন্য নয়, বরং সেই নূরকে প্রসারের জন্য, প্রচারের জন্য, ছড়ানোর জন্য, বিস্তৃত করার জন্য। তো এটি খাতমে নবুয়ত, এটি এমন আধ্যাত্মিক আলো যা উন্নত মানের আলো বা জ্যোতি সৃষ্টি করতে পারে। এখানে এটি স্পষ্ট হওয়া উচিত যেভাবে আল্লাহ তাআলা বলেছেন যে এই নূরের সাথে কিতাবে মুবিনও রয়েছে, অর্থাৎ সুস্পষ্ট গ্রন্থ, এই কিতাব বা এই গ্রন্থ আরেকটি নূর। তাই কোরআন যা কামেল এবং সম্পূর্ণ শরীয়ত, এখন এই কোরআন ছাড়া কোরআনের বাহিরে অন্য কোন কিতাব বা গ্রন্থ নাজেল হতে পারে না, আমরা এই বিশ্বাসই পোষণ করি। হযরত মসীহ মওউদ ইসলাম এই উভয় কথাকে অর্থাৎ মুহাম্মদের নূর এবং কোরআনের যে নূর বা আলো তার কথা একটা পংক্তিতে এভাবে বর্ণনা করেছেন। এই পংক্তির উভয় অর্থ হতে পারে, আল্লাহর নূর ও হতে পারে, এর অর্থ কোরআনের নূরও হতে পারে, অর্থাৎ আকাশ থেকে তিনি নূর এনেছেন তিনিও এক আলো ছিলেন এবং বন্য বা বর্বর জাতির মাঝে যদি তার জন্ম হয় তাহলে এতে লজ্জার কি আছে। শত্রু আপত্তি করে যে এক নিরক্ষর এবং এক বর্বর ব্যক্তি যে নিরক্ষর হওয়ার দাবি করে যে নিজে নিরক্ষর পড়ালেখা করেনি। মুসলিম ইসলাম বলছেন যে এটি আপত্তির বিষয় না, বরং এর ফলে তার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আকাশ থেকে তিনি সম্পূর্ণ কামেল আলো নিয়ে এসেছেন, যিনি বন্যদের মানুষ বানিয়েছেন এবং মানুষকে খোদাপ্রেমিক এবং নৈতিক চরিত্র সজ্জিত মানুষে পরিণত করেছেন। সেই বর্বর জাতি যখন সেই আলোতে আলোকিত, সেই আলোকিত হল এবং কোরআনের শিক্ষার উপর আমল করল, পৃথিবীর সবচেয়ে সভ্য জাতিতে পরিণত হল। ইউরোপ শুধু আজকে আলোর জ্ঞানে জ্ঞানী হওয়ার দাবি করছে, তারা এই আলো লাভ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং তার কিতাব থেকে, এবং কিন্তু এরা তো সহস্র বছর পূর্বেই জ্ঞানী ছিলেন। ইউরোপ তাদের কাছ থেকেই এই জ্ঞান শিখেছে। শুধু তাই আধ্যাত্মিক আলোই নয়, বরং জাগতিক উন্নতির জন্য তারা আলোক বর্তিকা ছিলেন। তাই আজ মুসলমানদের ভাবতে হবে সেই আলো বা সেই জ্যোতি যা সারা পৃথিবীতে পৃথিবীকে আলোকিত করেছে, জাগতিক জ্ঞানের ক্ষেত্রে হোক বা আধ্যাত্মিক জ্ঞানের নিরিখে হোক, সকল অর্থে তারা আলোকিত ছিলেন। প্রশ্ন হল এই নূর বা এই আলো কেন আজকে মুসলমানদের মধ্য থেকে বেরিয়ে কেন প্রসার লাভ করছে না। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর নূর ছিল, তিনি নিজেদের মানবকারীদের নূরে আলোকিত করেছে। এরা আজকে আল্লাহ এবং রসুল আর কোরআনের আনুগত্যের দাবি করে। প্রশ্ন হল সেই নূর কেন পরিদৃষ্ট হচ্ছে না। হুজুর বলছেন কারণ স্পষ্ট, সে যুগে যে ব্যক্তির সেই নূরের প্রতিফলন স্থল হওয়ার কথা তাকে এরা অস্বীকার করেছে, কিন্তু একই সাথে আহমদীদের জন্য প্রণিধান যোগ্য বিষয় এবং তাদেরকেও চিন্তা করতে হবে যে মৌখিক ভাবে মানার দাবি করলেই শুধু মানুষ এই নূর বা আলোতে আলোকিত হতে পারে না। এই কোরআনই আলোতে আলোকিত হওয়ার জন্য সেই ব্যক্তির কামেল মানবের নিষ্ঠাবান প্রেমিকের বর্ণিত কোরআনের শিক্ষা এবং তাফসির কে মানা এবং সেই শিক্ষাকে শিরোধার্য করা আবশ্যক। পৃথিবীতে বস্তুবাদিতায় নিমজ্জিত হয়ে আলো তালাশ করবেন না, বরং কোরআনে অবগাহন করে প্রজ্ঞার যে মতি তা সন্ধান করুন এবং পৃথিবীকে সেই প্রকৃত আলোর সাথে পরিচিত করা আবশ্যক। মুসলিম ইসলাম তার এক আরবি পঙ্ক্তিতে মহানবী সাল্লামের নূর বা আলোকে এইভাবে তুলে ধরেছেন যে তিনি বলেন যে নূর মিনাল্লাহ আল্লাযী আহিয়াল উলুম আতাজাদ্দুদা আল মুস্তাফা ওয়াল মুজতাবা ওয়াল মুক্তাদা ওয়াল মুজতাদা। তিনি খোদার জ্যোতি যিনি জ্ঞানকে নূতনভাবে জীবিত করেছেন, তিনি মনোনীত এবং নির্বাচিত যাকে অনুসরণ করা হয়, যার কল্যাণ রাজি সন্ধান করা উচিত। তাই এখন জ্ঞান ও তত্ত্ব জ্ঞানের ভান্ডার হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র কোরআন। কিন্তু এটিকে বোঝার জন্য চোখে জ্যোতি সৃষ্টি করা বা জ্যোতি থাকা আবশ্যক, যা সৃষ্টি করা আল্লাহ তাআলা এই যুগে মুসলিম ইসলামের সাথে সম্পর্কযুক্ত করেছেন, তার সাথে সম্পর্কযুক্ত হওয়া অবধারিত আবশ্যক। অতএব সৌভাগ্যবান তারা যারা এই নূর বা আলো লাভের জন্য তার হাতে বয়াত করে এবং বয়াতের পর দায়িত্ব পালন করে যথাযথভাবে। হলেন মুসলিম ইসলাম এই মর্যাদা কিভাবে লাভ করেছেন তা বর্ণনা করতে গিয়ে বলেন যে আমি সর্বদা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি যে এই যে আরবি নবী যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি সহস্র সহস্র দরুদ ও সালাম। তিনি কতই না উচ্চ মর্যাদার নবী, তার উচ্চ অবস্থান বা মকামের সীমা কল্পনা করা যায় না এবং তার পবিত্রতা ও আধ্যাত্মিকতার প্রভাব ও কার্যকারিতা সঠিক অনুমান করা মানুষের পক্ষে সম্ভব নয়। অপরিতাপ যে তার মর্যাদা যেভাবে শনাক্ত করা উচিত ছিল সেভাবে শনাক্ত করা হয়নি। যেই তৌহিদ দুনিয়া থেকে হারিয়ে গিয়েছিল তিনি একমাত্র বীর পুরুষ যিনি দুনিয়াতে পুনরায় তা প্রতিষ্ঠিত করেছেন এবং চূড়ান্ত পর্যায়ে মানুষের প্রতি ভালোবাসায় জীবন অতিবাহিত করেছেন। এই জন্য খোদা যিনি তার হৃদয়ের রহস্য জানতেন তিনি তাকে সমস্ত নবী এবং সমস্ত পূর্বাপরের সকলের উপর প্রাধান্য দিয়েছেন এবং তার কাঙ্ক্ষিত সকল প্রত্যাশাই তার জীবনে পূর্ণ করেছেন। তিনি প্রকৃত কৃপা ও কল্যাণ ধারার উৎস। যে ব্যক্তি তার কৃপা ও কল্যাণ বা ফয়সমূহ স্বীকার না করেই কোন প্রকারের শ্রেষ্ঠতা দাবি করে সে মানুষ নয় বরং শয়তানের বংশধর। অর্থাৎ যা কিছুই লাভ হবে রাসূলুল্লাহর সাথে সম্পর্কের কল্যাণে লাভ হবে, যে এর বাহিরে কিছু পাওয়ার দাবি করে সে আল্লাহর বান্দা আখ্যায়িত হতে পারে না, সে শয়তানের বংশধর। তিনি বলছেন যে কেননা প্রতিটি শ্রেষ্ঠত্বের চাবিকাঠি তাকেই দেয়া হয়েছে এবং প্রত্যেক মারেফত প্রজ্ঞার ভাণ্ডার তাকে দেয়া হয়েছে, যে তার মাধ্যমে না পায় সে চির বঞ্চিত, সে সবসময় বঞ্চিত থাকবে। আমরা কি আর আমাদের মূল্যই বাকি? আমরা নেয়ামত এই কথা যদি স্বীকার না করে নেয়ামতের অস্বীকারী হব। অর্থাৎ আমরা প্রকৃত তৌহিদ সে নবীর মাধ্যমে পেয়েছে, জীবন্ত খোদার পরিচয় আমরা পেয়েছি সেই কামেল নবীর মাধ্যমে এবং তার আলোর মাধ্যমে খোদার সাথে বাক্যালাপ এবং কথোপকথন সম্মান এবং যার মাধ্যমে খোদার চেহারা দেখি তাও সে তার মাধ্যমে আমরা লাভ করেছি। সেই হেদায়েতের সূর্যের রশ্মিমালা আমাদের উপর প্রখর রোদের মতো পতিত হয় এবং তার মধ্যে আমরা যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারি ততক্ষণ আমরা আলোকিত হতে পারি। এই উদ্ধৃতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মকাম এবং মর্যাদা যা তার দৃষ্টিতে ছিল এর উপর আলোকপাত হয়। যদি কারো ফিতরত এবং কেউ যদি নেক স্বভাবের হয়ে থাকে, নেক প্রকৃতির হয়ে থাকে, তাহলে তার আপত্তির উত্তর স্বরূপ এটি যথেষ্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা থেকে বিচ্ছিন্ন হয়ে তার কোন পদমর্যাদা ছিল না আর আমরা তখনই ঐশী আলোতে আলো থেকে কল্যাণমণ্ডিত হতে পারি যতক্ষণ এই হেদায়েতের এই সূর্যের সামনে থাকবো যাকে খোদা তালা সেরাজে মনির বা প্রদীপ্ত সূর্য আখ্যা দিয়েছেন। সূরা মায়েদার ১৭ নম্বর আয়াত যা আমি পড়েছি দ্বিতীয় আয়াত, তাতে আল্লাহ তালা বলছেন যে এই দুটো আলো একটি হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা আর দ্বিতীয়টি কোরআন। এখন খোদার তাকদীর এই সিদ্ধান্ত করেছেন যে এই দুটো বিষয়ই খোদার সন্তুষ্টির কারণ হবে, এই দুটোই খোদা সন্তুষ্টি অর্জনের কারণ আর এই দুটো বিষয়ই শান্তির পথে মানুষকে পরিচালিত করে যা খোদার সন্তুষ্টি অর্জনের কারণ। শান্তির পথ কি? এগুলো খোদা পর্যন্ত পৌঁছার বিভিন্ন রাস্তা যা নিরাপদে মানুষকে খোদা পর্যন্ত পৌঁছায়। আসলে সব পথেই শয়তান বসে আছে বিভ্রান্ত করার জন্য, কিন্তু শান্তির পথ সেগুলো যাহা যেখানে মানুষ শয়তান থেকে বেঁচে পৌঁছে যায় এবং আল্লাহর ঐশী কল্যাণে সে কল্যাণ মণ্ডিত হতে পারে। এই শান্তির পথ তারাই পায় যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়ে তার সন্তুষ্টির সন্ধানে থাকে। এমন মানুষ তখন অন্ধকার থেকে বেরিয়ে ক্রমশ আলোর দিকে অগ্রসর হতে থাকে, সেই সোজা পথের দিকে অগ্রসর হয়ে থাকে। আল্লাহ তার রসুল এবং তার সমুজ্জ্বল কিতাব গ্রন্থ কোরআন থেকে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য বা আশিস মণ্ডিত হওয়ার জন্য খোদার সন্তুষ্টি সন্ধান করা আবশ্যক বা খোদার সন্তুষ্টি অর্জনের জন্য এই দুটোর সাথে সম্পর্ক স্থাপন আবশ্যক। খোদার সন্তুষ্টির সবচেয়ে মহান নমুনা বা আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পর তার সাহাবারা দেখিয়েছেন তার পবিত্র তরবিয়তের কারণে তার পবিত্র আধ্যাত্মিক প্রভাবে এমনটি হয়েছে। আর তারা শুধু অন্ধকার থেকে আলোতেই আসেননি, বরং আলোর জগতেই প্রবেশ করেনি, বরং রাজিয়াল্লাহ আনহুমের উপাধি পেয়েছেন। তাই মহানবী ইসলামের সাহাবারা সেই নূর বা জ্যোতি থেকে কল্যাণমণ্ডিত হয়েছেন এবং আমাদের জন্য তারা আদর্শ। আর তাদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা নক্ষত্র তুল্য, যে নক্ষত্রের মাধ্যমে তোমরা পথের দিশা পাও। তাই তারা এমন মানুষ ছিলেন যারা সোজা পথে পরিচালিত হয়ে খোদার সন্তুষ্টি অর্জন করেছেন। সুতরাং কত সৌভাগ্যশালী তারা যারা সরাসরি মুহাম্মদ ইসলাম থেকে কল্যাণ মণ্ডিত হয়েছেন এবং অন্ধকার থেকে আলোতে প্রবেশের যে দূরত্ব এবং পথ তা খুব তাড়াতাড়ি বা সত্তর অতিক্রম স্বল্প সময় অতিক্রম করেন এবং খোদার সন্তুষ্টি অর্জন করেন। এরপর আল্লাহ তাআলা নিজ প্রতিশ্রুতি মোতাবেক শেষ যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিককে প্রেরণ করেন, যাকে তার প্রভু এবং তার অনুসরণীয় নেতার আলোর প্রতিফলন স্থল করা হয়েছে। মুসলিম বলছেন যে মোস্তফার উপর সহস্র সহস্র দরুদ এবং শান্তি রহমত বর্ষিত হোক, এই নূর তো তার পক্ষ থেকে আমরা লাভ করেছি মহানবী। আর তিনি আলাইহিসসালামের উপর এই নূর যখন পরম পর্যায়ে পৌঁছে তার সত্তায়, তখন এই নূর থেকে কল্যাণ মণ্ডিত হয়েছে অনেকেই এবং তারাও সেরাতে মুস্তাকিম বা সোজা পথে প্রতিষ্ঠিত হয়েছেন এবং খোদার সন্তুষ্টি অর্জন করেছেন। তহিদ প্রতিষ্ঠাকারী হিসাবে তারা প্রমাণিত হয়েছেন পৃথিবীতে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরাতে মুস্তাকিমের যে দোয়া শিখিয়েছেন, এর জন্য নিজ নিজ যোগ্যতা এবং সামর্থ্য মোতাবেক সেই নূর বা আলো থেকে কল্যাণমণ্ডিত হওয়ার চেষ্টাও করতে হবে। মুসা ইসলাম বলছেন যে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ সামর্থ্য এবং যোগ্যতা অনুসারে আলো লাভ করে, কেউ কম কেউ বেশি, কিন্তু অবশ্যই সবাই এই নূর বা জ্যোতি বা আলো থেকে লাভবান হয়। প্রত্যেক মোমেন যে সুস্থ এবং স্বচ্ছ পরিষ্কার নিয়ত নিয়ে অগ্রসর হবে সেই নূর থেকে বা আলো থেকে অংশ পাবে। আল্লাহ তারা কোন ব্যক্তির উপর সাধ্যাতীত বোঝা চাপান না। তিনি বলেন যে প্রত্যেক ব্যক্তিকে সবচেয়ে উচ্চ মর্যাদায় পৌঁছতেই হবে, কিন্তু পৌঁছার চেষ্টার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, যার জন্য পুরো চেষ্টা থাকা চাই। সিরাতে মুস্তাকিমের হেদায়েত খোদা তাআলাই দিয়ে থাকেন এবং এর জন্য তিনি দোয়া শিখিয়েছেন। প্রত্যেক নামাজের প্রতিটি রাকাতে আমরা এই দোয়া করি, কিন্তু এর জন্য চেষ্টার নির্দেশ আছে। আল্লাহ বলেন যে সিরাতে মুস্তাকিম পৌঁছার জন্য আলোর প্রয়োজন বা নূরের প্রয়োজন। আর নূর বা আলো বা জ্যোতি হলেন আল্লাহ, তার রসুল এবং কোরআনে করিম হল নূর, যা থেকে নূর বা আলো অর্জন করা সম্ভব। যে এই নূর বা আলো লাভের চেষ্টা করবে আল্লাহ তাআলা তাকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করে সেই করবেন, এবং আল্লাহ তাআলার ইচ্ছা এমন ব্যক্তি সেই নূর থেকে বা সেই আলো থেকে আলো পাবে, আলোকিত হবে, যাদের মণ্ডিত হবে সিরাতে মুস্তাকিম। কি হযরত মুসা ইসলাম বলছেন যে সিরাতে মুস্তাকিম যা সত্য এবং প্রজ্ঞাভিত্তিক তা তিন ধরনের, জ্ঞানগত, ব্যবহারিক এবং বাস্তব অবস্থাগত। আর এর প্রত্যেকটি আবার তিন ভাগে বিভক্ত, এলমি হক আল্লাহর অধিকার, বান্দার অধিকার এবং নফসের অধিকার কে চিনা। এটি হল জ্ঞানগত সিরাতে মুস্তাকিম। এলমি সিরাতে মুস্তাকিম হল আল্লাহর অধিকার কে চিনো, বান্দার অধিকার কি তা বুঝো, অনুধাবন করো, প্রদান করো, এবং তোমার নিজের নফসের যে অধিকার আছে তাও তুমি বুঝো। আর ব্যবহারিক সিরাতে মুস্তাকিম হল প্র্যাকটিক্যালি যে সত্যকে তুমি বুঝেছ এই সে তার উপর আমল করো, তা প্রদান করো। দৃষ্টান্তস্বরূপ জ্ঞানগত সিরাতে মুস্তাকিম হল আল্লাহ তাআলাকে এক মনে করা, তাকে সমস্ত কল্যাণের উৎসস্থল এবং সমস্ত গুণাবলীর আধার মনে করো এবং সবকিছুর প্রত্যাবর্তন স্থল, আর সকল ত্রুটি থেকে তিনি মুক্ত জ্ঞান করা এবং সকল বিচ্যুতি থেকে মুক্ত জ্ঞান করা, আর সমস্ত কামেল গুণাবলীর আধার মনে করে এবং কামেল দাসত্ব করা, অর্থাৎ জ্ঞানগত সিরাত মুস্তাকিম এর ক্ষেত্রে আল্লাহর অধিকার হল আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বিশ্বাস করা। মানুষ যত কল্যাণ রাজি লাভ করে, যত নিয়ামত আছে সে পাচ্ছে, তার স্রষ্টা খোদা তাআলাকে মনে করা, বিশ্বাস করা যে সবকিছু আল্লাহর পক্ষ থেকেই আসছে, লাভ হচ্ছে, সকল গুণাবলীর তিনি সমাহার স্থল, আধার তিনি, আর সবকিছু সব বস্তু নিজয় তার দিকে ফিরে যাবে, সকল ত্রুটি বিচ্যুতি তিনি ঊর্ধ্বে, ত্রুটি বিচ্যুতি থেকে তিনি মুক্ত পবিত্র, সমস্ত গুণাবলীর তিনি আধার, সেই সমস্ত বৈশিষ্ট্য বা গুণাবলী আমরা জানি বা না জানি। আর সম্পূর্ণভাবে তার দাসত্ব বরণ করা, এই হল খোদার অধিকার হাকুল্লাহ। আর তিনি বলেন যে এটি এলমে সিরাত মুস্তাকিমের ব্যাখ্যা আল্লাহর ক্ষেত্রে, এই যে কথাগুলো বর্ণনা করা হয়েছে, এই গণ্ডিতে নিজেকে রাখা, এর বাহিরে বের না হওয়া, এটি হল এলমি সিরাত মুস্তাকিম, জ্ঞানগত সিরাত মুস্তাকিম। আর ব্যবহারিক সিরাত মুস্তাকিম আল্লাহর অধিকারের ক্ষেত্রে আন্তরিকতার সাথে তার আনুগত্য করা, আনুগত্যের ক্ষেত্রে কাউকে শরীক না করা তার সাথে, আল্লাহর নির্দেশকে পুরোপুরি মেনে চলা, এর উপর আমল করা এবং কাউকে তার শরীক বা সমকক্ষ না করা আনুগত্যের ক্ষেত্রে, অর্থাৎ খোদার যে নির্দেশাবলী আছে তার মোকাবেলায় যেন কোনো কিছু দণ্ডায়মান হয়, এবং নিজের কল্যাণের জন্য তার কাছে দোয়া করা, তার প্রতি ভালোবাসার দৃষ্টি রাখা, তার ভালোবাসায় বিলীন হওয়া, এটি হল ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল সিরাতে মুস্তাকিম, কেননা এটি সত্য। এরপর তিনি বলছেন যে বান্দাদের অধিকারের ক্ষেত্রে এলমি সিরাতে মুস্তাকিম বা জ্ঞানগত সিরাতে মুস্তাকিম হল তাদেরকে নিজের মতো মানুষ মনে করা, আল্লাহর বান্দা জ্ঞান করা আর অতি তুচ্ছ মনে করা, আর এটি মনে করা যে তারা কিছুই নয়, কেননা সৃষ্টি সম্পর্কে মারেফত বা অন্তদৃষ্টি এটি যে তারা সবকিছুই তুচ্ছ, সবকিছুই মিটে যাবে, সবকিছুই অর্থহীন, কিছুই নয়। অর্থাৎ মানুষের ক্ষেত্রে এলমি সিরাত মুস্তাকিম হল মানুষকে আল্লাহর সৃষ্টি জ্ঞান করা, আর কোনোভাবে তাদেরকে আল্লাহর আসনে না বসানো, আল্লাহর মোকাবেলায় প্রাধান্য না দেয়া, এসব কিছু নশ্বর। এটি তো এটি তহিদে এলমি, কেননা এর ফলে এক সত্তারই মাহাত্ম্য প্রমাণিত হয়, যার ভিতর কোন ত্রুটি নেই, যিনি নিঃসত্তায় কামেল এবং পরিপূর্ণ, পারফেক্ট। এইগুলো যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আল্লাহর সত্তার মাহাত্ম্য প্রতিষ্ঠা করবে মানুষ। আবার বলছেন যে ব্যবহারিক সিরাতে মুস্তাকিম হল প্রকৃত নেক কর্ম করা, অর্থাৎ এমন কাজ যা প্রকৃত পক্ষে তাদের জন্য সঠিক এবং যথাযথ, এটি করা, এটি হল ব্যবহারিক তহিদ। কারণ একত্ববাদী ব্যক্তি চায় যে তার যা কিছু আছে সবকিছু যেন খোদার বৈশিষ্ট্যে বিলীন হয়। আর হুজুর বলছেন যে ব্যবহারিক সিরাতে মুস্তাকিম হল সকল কাজ, সব কাজ করতে গিয়ে দেখতে হবে যে আমার কর্ম যেন খোদা তালার বর্ণিত ও খোদার বৈশিষ্ট্যের অধীনস্থ হয়, অর্থাৎ খোদার বৈশিষ্ট্যকে নিজের ভিতর ধারণ এবং অবলম্বনের চেষ্টা করা, তাহলেই বলা যেতে পারে যে মানুষ প্রকৃত নেকি করেছে, নেক কর্ম করছে বা সঠিক পথে সে পরিচালিত হচ্ছে। আর হাকুন নফস বা এলমি নফসের অধিকারের ক্ষেত্রে এলমি সিরাতে মুস্তাকিম হল মানুষের নফসে যে সমস্ত বিপত্তি আছে, যেমন আত্মশ্লাঘা প্রদর্শন, অহংকার, কেনা বিদ্বেষ, হিংসা, অহংকার, লোভ লিপ্সা, কার্পণ্য, উদাসীনতা, জুলম, এসব কিছু সম্পর্কে অবহিত হওয়া, আর যে সমস্ত নীচ এবং হীন স্বভাব রয়েছে সেইগুলোকে নীচ মনে করা, ঘৃণ্য মনে করা। আর এক্ষেত্রে সালাতে মুস্তাকিম হল সমস্ত পাপ যার কথা মুসলিম ইসলাম উল্লেখ করলেন, এইসব পাপকে নিজ অভ্যাসকে ঘৃণ্য এবং নিজ জ্ঞান করা, তাহলে মানুষ সালাতে মুস্তাকিমে পরিচালিত হতে পারে। আর এটি হল তহিদ এলমি, কেননা এর ফলে এক সত্তার মাহাত্ম্য প্রকাশ পায়, যার যে সত্তায় কোন ত্রুটি নেই এবং যিনি নিজ সত্তায় পবিত্র। আর নফসের অধিকারের ক্ষেত্রে ব্যবহারিক সালাতে মুস্তাকিম হল নফস বা অবাধ্য প্রবৃত্তি থেকে সেই সমস্ত নিজ স্বভাবকে মিটিয়ে দেয়া, আর একই সাথে নিজ অভ্যাসকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করা এবং ঐশী গুণাবলীতে সজ্জিত হওয়া। সালাতে মুস্তাকিমের ব্যবহারিক দিক হল যত ঘৃণ্য নিজ পাপ আছে, অভ্যাস আছে, বদভ্যাস আছে, সেগুলোকে বাদ দেয়া, সেগুলো থেকে নিজেকে মুক্ত করা। আর শুধু মুক্ত করাই নয়, বরং নেকি এবং ইতিবাচক গুণাবলীতে নিজেকে সজ্জিত করা। শুধু পাপের পেয়ালা খালি করলেই হবে না, বরং সেই পেয়ালাকে পুণ্যে বা নেকিতে ভরতে হবে। এটি ব্যবহারিক সালাতে মুস্তাকিম, এটি ব্যবহারিক তহিদ। একত্ববাদী উদ্দেশ্য হল নিজের হৃদয়কে গায়রুল্লাহর দখল থেকে মুক্ত করে আল্লাহ তাআলার সত্তায় বিলীন করা এবং পবিত্রতা অর্জন। এর ভিতর এবং বান্দার অধিকারের ক্ষেত্রে ব্যবহারিক সালাতে মুস্তাকিমের একটা পার্থক্য আছে, আর তা হল নফসের অধিকারের ক্ষেত্রে ব্যবহারিক সালাতে মুস্তাকিম একটি যোগ্যতা যা ব্যায়ামের মাধ্যমে মানুষ লাভ করে, আর এটি একটি অন্তর্নিহিত সম্মান যা বাহ্যত প্রকাশ পেতেও পারে নাও পেতে পারে। কিন্তু ব্যবহারিক সালাতে মুস্তাকিম এটি একটি যোগ্যতা। পাপ অনেক সময় প্রকাশ পায় না, মানুষ অনেক সময় মনে করে আমার ভিতর সেই পাপ নেই, কিন্তু বান্দার অধিকার অনেক সময় এই মানুষের সমস্ত আখলাক প্রদর্শনের সুযোগ থাকে না, মনে করে যে আমার ভিতর যোগ্যতা আছে কিন্তু সময় প্রকাশ পায় যে আছে কি নেই। কিন্তু বলা হচ্ছে যে নফসের অধিকার এবং বান্দাদের অধিকারের একটা পার্থক্য আছে। এই ব্যবহারিক সালাতে মুস্তাকিমের ক্ষেত্রে এটি একটি খেদমত, আর এটি তখনই সত্য প্রমাণিত হয় যখন মানুষের একটা বিরাট শ্রেণী এটি থেকে কল্যাণ মণ্ডিত হয় এবং সেবার দায়িত্ব পালন হয়। আর এই যে উন্নত মানের আখলাক বা নৈতিক গুণ মানুষের ক্ষেত্রে তখনই আদায় হবে। আবার বলছেন যে ব্যবহারিক সালাতে মুস্তাকিম তখনই প্রমাণিত হবে যখন এটি স্পষ্ট হবে যে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে সমাজের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী সেই চরিত্রে বা সেই নৈতিক গুণে ফলে কল্যাণ মণ্ডিত হচ্ছে এবং যথাযথভাবে খেদমত করছে কিনা। বস্তুত বান্দার অধিকারের ক্ষেত্রে ব্যবহারিক সালাতে মুস্তাকিম সেবার সাথে সম্পর্ক রাখে, আর ব্যবহারিক সালাতে মুস্তাকিম নফসের ক্ষেত্রে নফসের পবিত্রতার সাথে সম্পর্ক রাখে, নফসের সংশোধনের যে চেষ্টা তার সাথে সম্পর্ক রাখে। কিন্তু এটি তখনই প্রকাশ পাবে যখন এটি তখনই বোঝা যাবে যখন মানুষ মানুষের অধিকার দেয় না, পবিত্রতা অর্জিত হলো কি না এটি মানুষের খেদমতের মাধ্যমে বোঝা যাবে। নফসের পবিত্রতা কিন্তু খেদমতের সাথে সম্পর্ক রাখে। নফস জঙ্গলে থেকেও নফস পবিত্র করা যায়, কিন্তু বান্দার অধিকার মানবজাতির খেদমত ছাড়া আদায় করা সম্ভব নয়। এই কারণে বলা হয়েছে যে ইসলামে বৈরাগ্য নেই, ইসলামে বৈরাগ্যকে নিরুৎসাহিত করা হয়েছে এই জন্য যে মানুষের অধিকারও দিতে হবে, বান্দার অধিকারও দিতে হবে। জঙ্গলে থেকে আল্লাহর অধিকার দেয়া যায়, আল্লাহর প্রাপ্য দেওয়া যায়, কিন্তু জঙ্গলে থেকে মানুষের প্রাপ্য দেওয়া সম্ভব নয়। তাই এটি সঠিক সালাতে মুস্তাকিম নয়, জ্ঞানের দিক থেকে এবং ব্যবহারিক দিক থেকে সঠিক সালাতে মুস্তাকিম নয়। এটিও মুসলিম ইসলাম বলছেন যে জ্ঞানগত সালাতে মুস্তাকিম এবং ব্যবহারিক সালাতে মুস্তাকিমের আসল উদ্দেশ্য হল জ্ঞানগত তহিদ এবং আমলগত তহিদ, অর্থাৎ জ্ঞানের মাধ্যমে যে তহিদ অর্জিত হয় এবং আমলের মাধ্যমে যে তহিদ অর্জিত হয়। তাই স্মরণ রাখতে হবে যে কোরআনে তহিদ ছাড়া কোরআনের আর কোন উদ্দেশ্য নেই, বাকি সবকিছু এই তাওহীদ অর্জনের বা তাওহীদ হস্তগত করার মাধ্যম। সুতরাং মানুষ যখন সিরাতে মুস্তাকিমের পথ লাভ করে, সে আল্লাহ নূর সামাওয়াত ওয়াল আরজের বুৎপত্তি অর্জন করে, আর কেননা তিনি সকল নূরের উৎস, আর সেই খোদাই এই উদ্দেশ্যে পৃথিবীতে নবী পাঠিয়েছেন যেন পৃথিবী তার নূর বা আলো সম্পর্কে জ্যোতি সম্পর্কে অবহিত হতে পারে। আর সবচেয়ে বড় রসুল এই উদ্দেশ্যে পাঠিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং কোরআনের আকারে কিতাবে মুবিন বা প্রকাশ্য সুস্পষ্ট কিতাব নাজিল করেছেন, যা এই নূরের পানেই পথের দিশা দিয়ে থাকে। আর সেই সত্তা হলেন মহান আল্লাহ, যেই যার আসে সত্তার আলোই নবীদের সত্তায় প্রতিফলিত হয়, আর সবচেয়ে বেশি মোহাম্মদ রসুল্লাহ সত্তায় আল্লাহর পবিত্র সত্তার আলো প্রতিফলিত হয়েছে। আর কোরআন কে যারা বুঝে তারা এটি থেকে কল্যাণমণ্ডিত লাভবান হয়, আর এই আলোই সারা পৃথিবীকে আলোকিত করবে, আর সারা পৃথিবীকে এক খোদার দাসত্বের শৃঙ্খলে আনবে। আল্লাহ তাআলা তো করুন আমরা যেন এই নূরের বোধপত্তি অর্জন করতে পারি, এবং নিজেদের জীবনে যেন আমরা এটি থেকে কল্যাণমণ্ডিত হতে পারি, আর এই আলোর প্রসারের যে দায়িত্ব তাও যেন আমরা পালন করতে পারি।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر